এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গল্প ও প্রবাদের গল্প, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ধ্রুপদী ধারার ইরানি চিরায়ত গল্পের সমৃদ্ধ এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আপনারা নিশ্চয়ই জানেন ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ, সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি যে বেশ সমৃদ্ধ তা তো বলারই অপেক্ষা রাখে না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই।
সেই সব গল্প রূপকথার মতো মনে হলেও এগুলো আমাদের জীবনের নিত্য অনুষঙ্গ হয়ে আছে। মুখে মুখে উচ্চারিত বহু প্রবাদ প্রবচনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এসব গল্পে রয়েছে আমাদের জীবন ঘনিষ্ঠ বহু শিক্ষা ও উপদেশ। আমরা সেই সব গল্প এবং প্রবাদের পেছনের গল্প নিয়ে এ আসরে আপনাদের সঙ্গে থাকব। আশা করি এ আসরটি আপনাদের আনন্দ দেওয়ার পাশাপাশি চিন্তার জগতেও নাড়া দেবে। যাই হোক, আজ আমরা শুনব চিরায়ত একটি প্রবাদের গল্প, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা আমাদের সমাজে ব্যাপকভাবে চালু আছে। কঠিন কোনো কাজের উদ্যোগ নেওয়ার, দুঃসাধ্য কাজটি করার ক্ষেত্রে আমরা এই প্রবাদটি ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই কী করে এই প্রবাদটি আমাদের মাঝে এলো। সেই গল্পটি আমরা আজকের আসরে শুনব। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
আমাদের এ সময়ের মতোই প্রাচীন কোনো এক কালের কথা। সে সময়ে বিড়ালরা ছিল ইঁদুরের মারাত্মক শত্রু। আজকালও যে শত্রু নয় তা নয়, তবে বিড়ালের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাওয়াতে তারা এখন শিকার ভুলে যেতে বসেছে। অথচ প্রকৃতিগতভাবে বিড়াল হলো শিকারী প্রাণী। বিশেষ করে ইঁদুর শিকার করে তারা মনিবের ঘরবাড়ি ধান চালের গোলাকে ইঁদুরের অত্যাচার থেকে রক্ষা করত। ইঁদুর দেখলেই বিড়াল ঝাঁপিয়ে পড়ত এবং মৃত্যুর কবলে পড়ে যেত। ইঁদুর আবার সমাজবদ্ধ প্রাণী। বহু ইঁদুর এক জায়গায় একত্রে বসবাস করে। এরকমই তারা বাসা বেঁধেছিল বড় সড় একটি বাড়ির নিচে। মজার ঘটনা হল, ওই বাড়িটিতেই ছিল বেশ শক্তিশালী এবং হৃষ্ট পুষ্ট একটি বিড়াল। মনিবের পছন্দের ওই বিড়ালটি দেখতে যেন বাঘের বাচ্চা। তো যে বাড়িতে এরকম একটি বিড়ালের বাস, সেই বাড়িতে ইঁদুরদের চলাফেরা কতটা বিপজ্জনক তা তো বুঝতেই পারা যায়।
মৃত্যুকে হাতে নিয়েই ভয়ে ভয়ে তাদেরকে চলাফেরা করতে হতো। ব্যাপারটা যেন এমন যে বিড়াল হলো এই বাড়ির মালিক আর ইঁদুরগুলো চোর। তো চোর কি আর বুক ফুলিয়ে চলাফেরা করতে পারে? ইঁদুরগুলো তাই তাদের আস্তানা থেকে বের হবার সাহস করত না, বেরুলে নির্ঘাত বিড়ালের শিকার হতো। কিন্তু এভাবে কি জীবন চলে? তাদেরও তো বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান চাই, তাই না? কি করা যায়? হতাশ হয়ে ভাবতে ভাবতে ইঁদুরগুলো এক রাতে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করল। কি করে বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়া যায়, জীবন বাঁচানো যায়, একটা উপায় তো খুঁজে বের করতেই হবে, ইত্যাদি বিষয়ে তারা খোলামেলা আলোচনায় বসল। কি আলোচনা হলো তা জানব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। ইঁদুরদের জরুরি পরামর্শ সভা হচ্ছিল। একজন বলল, আমাদের বরং এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়াই ভালো। আরেকজন বলল, সবাই মিলে বিড়ালের উপর হামলা করলে কেমন হয়। কেউ আবার বিড়ালের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিল। মোট কথা, এভাবে সবাই নিজ নিজ পরামর্শ দিল, কিন্তু কারো পরামর্শই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট ছিল না। একটি স্বল্পবাক ইঁদুর বলল, আমরা তো দ্রুত দৌড়তে জানি, যখনই আমরা বিড়ালের আসার ইঙ্গিত পাব দ্রুত পালাবো। অপর একটি ইঁদুর বলল, কি বলতে চাস, বিড়ালের শিকার হওয়ার আগে ভাগে কি করে আমরা টের পাবো যে সে আসছে? ইঁদুরটি একটু ভেবে চিনতে বলল, একটা ঘণ্টি হলে ভালো হতো। অপর ইঁদুর বলল, ঘণ্টি কি জন্য? ইঁদুরটি বলল, ঘণ্টি থাকলে সেটা বিড়ালের গলায় ঝুলিয়ে দিলেই ব্যাস, বুঝে যেতাম আমরা বিড়াল কখন কোথায় কোন দিকে যাচ্ছে, আমরা সতর্ক হয়ে যেতাম।
জীবনটা রক্ষা পেত আমাদের। পরামর্শ সভার অন্যান্য ইঁদুরের পছন্দ হল প্রস্তাবটি। তারপর থেকেই তারা একটি ঘণ্টি সংগ্রহের পেছনে লেগে গেল। একজন বলল, আমি এ বাড়ির মালিকের একটি ছাগলের গলায় ঘণ্টি দেখেছি, রাতের বেলা বেড়াল ঘুমালে ওই ঘণ্টিটা নিয়ে আসা যাবে। সবাই সায় দিল এবং চিন্তামতো কাজটি করল। দাঁত দিয়ে সুতো কেটে ঘণ্টিটা নিয়ে এলো। ঘণ্টির হুকের ভেতর দিয়ে মোটা লম্বা সুতো ঢুকিয়ে গলায় ঝুলানোর জন্য প্রস্তুত করা হলো। এবার দেখা দিল আসল সমস্যা, বেড়ালের গলায় কে পরাতে যাবে এই ঘণ্টি? এ নিয়ে ভাববার মাঝেই বৃদ্ধ একটি ইঁদুর বলল, যে ইঁদুরটি এই অদ্ভুত প্রস্তাব দিয়েছে সেই যাবে। চারদিকে নীরবতা নেমে এলো, কারো মুখেই কথা নেই। এই নীরবতার ফাঁকে আমরা বরং একটু বিরতিতে যাই।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। ঘণ্টি বাঁধার প্রস্তাব যে দিয়েছে বৃদ্ধের কথায়, সে এখন চুপ হয়ে বসে আছে। নিশ্চিত মৃত্যুর এই ঝুঁকি সে নিতে রাজি নয়, কিন্তু বৃদ্ধ ইঁদুরের কথা শিরোধার্য, যেতেই হবে এবং সেটাই হল। সবাই কান্নাকাটি করে তাকে ঘণ্টি নিয়ে এগিয়ে যেতে বাধ্য করল। তারপর যা হবার তাই হল। বিড়ালের গলায় ঘণ্টি বাঁধার জন্য যে ইঁদুরটিকে তাদের আস্তানা থেকে ঘণ্টিসহ বের করে দেওয়া হয়েছিল, সেই ইঁদুরটিকে কেউ আর কোনো দিন দেখতে পায়নি। এমনকি যে ঘণ্টিটি বিড়ালের গলায় ঝোলানোর কথা ছিল, সেই ঘণ্টিটির আওয়াজও কেউ কোনো দিন শোনেনি। এরপর থেকে যখনই কঠিন কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া দুরূহ হতো, মানুষ বলত, বিড়ালের গলায় ঘণ্টি বাঁধবে কে?
যাই হোক শ্রোতা বন্ধুরা, প্রবাদটি কোত্থেকে কিভাবে এলো আশা করি বুঝতে পেরেছেন। হাতে আজ আর একদম সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে গল্প ও প্রবাদের গল্পের আসরের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
আসমানি সুরা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা বাকারার আরো কিছু দিক নিয়ে আলোচনা করব।
সূরা বাকারা নবগঠিত মুসলিম সমাজকে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও বিজাতীয়দের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও নাগরিক বিষয়ের বিধানসহ জরুরি নানা বিষয়ের বিধানে সমৃদ্ধ এই সূরায় রয়েছে অনেক শিক্ষামূলক ঘটনার বর্ণনা, যেমন আদমকে সিজদা করতে ইবলিসের অস্বীকৃতি, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে মেরে ফেলা কয়েকটি পাখির জীবন্ত হওয়া ও হজরত উজাইর আলাইহিসসালামের ঘটনা। সম্ভবত একত্ববাদের গুরুত্ব সহ বিচিত্র বিষয় বা বিষয়বস্তুর পরিপূর্ণতার কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারাকে সূরাসমূহের সর্দার বা সাইয়্যেদ বলে অভিহিত করেছেন, এবং যারা এই সূরা পাঠ করবে তারা বরকত লাভ করবে বলে ওয়াদা দিয়েছেন।
পরকাল বা পুনরুত্থানের পদ্ধতি বোঝানোর জন্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে মেরে ফেলা কয়েকটি পাখির জীবন্ত হওয়ার এবং হযরত উজাইর আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে সূরা বাকারায়। হযরত উজাইর আলাইহিসসালাম একবার সফরে যাচ্ছিলেন, তার সঙ্গে ছিল পানীয় ও খাদ্য। তিনি যাচ্ছিলেন বিরান হওয়া একটি জনবসতির পাশ দিয়ে। ওই জনবসতি ভয়ানকভাবে ধ্বংস হয়েছিল, মানুষের পচে যাওয়া লাশ ও হাড় দেখা যাচ্ছিল সেখানে। এ সময় তার মনে প্রশ্ন জাগে যে মহান আল্লাহ কিভাবে এদের জীবিত করবেন। এ সময় মহান আল্লাহ বিস্মিত এই নবীকে পুনরুত্থানের বিষয়টি বোঝানোর জন্যে তার মৃত্যু ঘটান ও একশো বছর পর তাকে আবারও জীবিত করেন। এবার আল্লাহ উজাইর আলাইহিসসালামকে প্রশ্ন করেন, এই প্রান্তরে কতক্ষণ ছিলে তুমি? তিনি বললেন, একদিন অথবা তার চেয়েও কম সময়। তাকে বলা হল, না, তুমি একশো বছর কাটিয়েছ এখানে। তোমার খাদ্য ও পানীয়ের দিকে লক্ষ্য করো, দেখো এত দীর্ঘকাল পরও সেসবে কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু তোমার গাধাকে দেখো, ওর হাড়গুলো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তোমাকে দেখাবো যে এই ছিন্ন ভিন্ন হাড়গুলো কিভাবে আবারও জোড়া লাগছে, যাতে মানুষ শিক্ষা পায়। হাড়গুলোর উপর আবারও গোশত যুক্ত হল, গাধাটি আবারও জীবিত হল।
উজাইর আলাইহিসসালাম এসব ঘটনা দেখে আল্লাহর প্রশংসায় মশগুল হলেন এবং আল্লাহর অসীম ক্ষমতার কথা স্বীকার করে বললেন, বুঝতে পারলাম যে আল্লাহ সব কাজই করতে পারেন। এই কাহিনী সূরা বাকারার 259 নম্বর আয়াতে এসেছে। সূরা বাকারার আয়াতে ঐতিহাসিক ঘটনার বর্ণনাও রয়েছে, ইহুদি জাতির চরিত্র ও তাদের নানা ঘটনা উঠে এসেছে সেসব বর্ণনায়। হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে তাদের টাল বাহানা ও তাকে নানাভাবে যন্ত্রণা দেওয়ার কথাও এসেছে এইসব বর্ণনায়। বিস্ময়করভাবে ইহুদিবাদী বলে পরিচিত বর্তমান যুগের কথিত একদল ইহুদিও সেই বনী ইসরাইল সম্প্রদায়ের মতোই চরমপন্থী। এরা তাদের মতোই ওয়াদা বা চুক্তি ভঙ্গ করতে এবং আধিপত্য কামিতায় ও আগ্রাসনে সিদ্ধহস্ত। বনী ইসরাইল সম্প্রদায়ের মন মানসিকতা, আচার আচরণ ও চরিত্র খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে সূরা বাকারায়। পবিত্র কোরআন যে আল্লাহর বাণী, এ সম্পর্কে সন্দেহ পোষণকারীদের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলেছেন, যদি পারো তাহলে কোরআনের মতো একটি সূরা বা একটি আয়াত রচনা করে নিয়ে আসো, কিন্তু তোমরা কখনো তা পারবে না। প্রায় 1400 বছর পর কোরআন এখনো অবিকৃত অবস্থায় টিকে রয়েছে।
কোরআনের শিক্ষা অনুযায়ী মানুষের ভালো ও খারাপ কাজগুলো তাদের জন্য সৌভাগ্য ও দুর্ভাগ্যের মাধ্যম। কোরআনের বিধানগুলো মানুষের জন্য কল্যাণকর, যেমন রোজা রাখলে মানুষ আধ্যাত্মিক ও শারীরিকভাবে উপকৃত হয়। অবশ্য কোরআনের মতে রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুফল হল ক্ষুধাভীতি এবং প্রবৃত্তির খেয়ালিপনা ও বাড়াবাড়ি দমন করা। এ আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজার বিধান দেয়া হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের দেয়া হয়েছিল, যাতে তোমরা পরহিজগার বা খোদাভীরু হতে পারো। যারা অসুস্থ ও অক্ষম তাদের জন্য রোজা রাখা আবশ্যক নয় বলে উল্লেখ করেছে পবিত্র কোরআন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটি বেশ গুরুত্বপূর্ণ। পরবর্তী আয়াতে মহান আল্লাহ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ভাষায় বান্দাদের প্রতি তার দয়ার কথা উল্লেখ করছেন, যা তাদের অস্তিত্বকে পরিপূর্ণ করে দেয় আশা ও প্রশান্তিতে। মহান আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন তুমি বলো, আমি তো তাদের কাছেই রয়েছি, তাই তারা যেন আমার আহ্বানকে মেনে নেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা পথ পায় বা লক্ষ্যে পৌঁছতে পারে।
পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত হল সূরা বাকারার 255, 256 ও 257 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি। বলা হয় আয়াতুল কুরসি কোরআনের আয়াতগুলোর সর্বোচ্চ চূড়া। আল্লাহর আশ্রয় ও সুপারিশ বা সাফায়াত পাওয়ার জন্য এই সূরা তিলাওয়াত করতে সবাইকে পরামর্শ দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালামকে এ প্রসঙ্গে বলেছেন, কোরআন হল সবচেয়ে শ্রেষ্ঠ বাণী, তার মধ্যে শ্রেষ্ঠ সূরা হল সূরা বাকারা, আর এই সূরার মধ্যে আয়াতুল কুরসি হল সবচেয়ে মূল্যবান আয়াত। আয়াতুল কুরসির 255 নম্বর আয়াতের অর্থ,
এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ বা উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, নিজ সত্তায় প্রতিষ্ঠিত বা স্বনির্ভর, কখনো তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না, আকাশগুলো ও জমিনে যা কিছু আছে সবই তার, কে এমন আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে, তিনি সব কিছুই জানেন যা আছে বান্দাদের সামনে ও পেছনে, এবং আল্লাহর জ্ঞান সম্পর্কে কেউই অবহিত নয়, কেবল ততটুকু ছাড়া যা তিনি অন্য কাউকে জানতে দিতে চান। অন্যদের সীমিত জ্ঞান আল্লাহরই অসীম জ্ঞানের আলোর একটি আলোকচ্ছটা বা আলোকবিন্দু মাত্র। আল্লাহর সিংহাসন বা কর্তৃত্ব আকাশগুলো ও জমিনে বিস্তৃত, এসবের সংরক্ষণ তাকে ক্লান্ত করে না, মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা।
এই আয়াতে আল্লাহর একত্ব সহ জমিন আর আকাশগুলোর উপর তাঁর নিরঙ্কুশ কর্তৃত্ব সম্পর্কে খুবই গভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। আল্লাহর অস্তিত্ব জগতের স্রষ্টা ও উৎস এবং সবকিছুর শেষও তাঁরই হাতে রয়েছে, তাই সমগ্র অস্তিত্বের জগৎ আল্লাহর উপর নির্ভরশীল। তিনি চিরঞ্জীব তথা তিনি নিজের সত্তার উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রয়েছেন। এ আয়াতের পরের আয়াতে মানুষের জন্য ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতার কথাও বলা হয়েছে, অর্থাৎ ধর্মে জোর জবরদস্তি নেই এবং জোর করে ধর্মে দীক্ষিত করা গ্রহণযোগ্য নয়। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা বলেছি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে পাশ্চাত্যের আধুনিক শহুরে জীবন মানুষকে ক্রমেই ব্যক্তিকেন্দ্রিকতা ও স্বার্থপরতার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে মানুষ আরও বেশি একঘরে হয়ে পড়ছে, একাকিত্ব বাড়ছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পাশ্চাত্যে যন্ত্র ও প্রযুক্তির প্রভাব পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও জটিল করে তুলেছে। মানুষের জীবনে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, তত বেশি ব্যক্তির আত্মকেন্দ্রিকতা বাড়ছে। এর ফলে সামাজিক সম্পর্কে দূরত্ব ও শূন্যতা সৃষ্টি হচ্ছে। মানুষ কার্যত একা হয়ে পড়ছে। এর ফলে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটেনের মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন এক রিপোর্টে বলেছে, প্রযুক্তি কখনোই মানুষে মানুষের যে সম্পর্ক সেটার বিকল্প হতে পারে না। তাদের মতে ব্রিটেনে প্রতি দশজনে একজন একাকিত্ব বোধ করছে। দীর্ঘ সময় ধরে কাজে ব্যস্ত থাকার পর যখন আবার যন্ত্র ও প্রযুক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন তার সম্পর্কের ভিত্তি ও মাধ্যম হয়ে ওঠে যন্ত্র। টাইমস ম্যাগাজিনে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে এক জরিপের ফলাফল তুলে ধরে বলা হয়েছে, উত্তরদাতাদের প্রায় অর্ধেকের ধারণা মানুষ আগের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে এবং একে অপরের মধ্যে দূরত্ব বেড়েছে। এটা সব বয়সীদের ক্ষেত্রেই ঘটছে।
একাকিত্বের নানা নেতিবাচক প্রভাব রয়েছে। জনমত জরিপ সংস্থা গ্যালপ জানিয়েছে, 2018 সালে আমেরিকার অর্ধেকের বেশি মানুষ চরম উদ্বেগ ও হতাশায় ভুগছে। এই জরিপটি এক বছর ধরে বিশ্বের 140টি দেশের 1,51,000 মানুষের মধ্যে চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 55% মানুষ জানিয়েছে তারা সবসময় ধ্বংসাত্মক মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করেন। গত এক দশকে তাদের উদ্বেগ উৎকণ্ঠা চরম পর্যায়ে পৌঁছেছে। মানুষের উদ্বেগ ও হতাশার একটি বড় কারণ হল মানসিক চাপ ও অস্থিরতা। মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এসবই মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। আর এ ধরনের সমস্যার পেছনে রয়েছে ক্রমবর্ধমান সামাজিক সমস্যা। কিছুদিন আগেই ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ব্রিটেনের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মানসিক সমস্যা, বিশেষ করে চরম টেনশনের মতো সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত এক দশকে এ ধরনের সমস্যার সম্মুখীন মানুষের সংখ্যা বেড়েছে 28%।
বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, 2018 সালে পেশাজীবী রোগীদের 44% রোগের পেছনে কাজ করেছে মানসিক চাপ এবং উদ্বেগ উত্তেজনা। 10 বছর আগেও এই সংখ্যা ছিল 35%। ব্রিটেনের পূর্ণবয়স্ক মানুষদের 50% মনে করেন বর্তমান আধুনিক জীবন ব্যবস্থার যে বাড়তি চাপ তা মানুষের ব্যক্তিগত জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে বসে থেকে একটানা কাজ করা, শারীরিক তৎপরতা হ্রাস এবং ফাস্টফুডের মতো খাবারের প্রতি ঝোঁক প্রবণতার কারণে মানুষের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগ বেড়ে গেছে এবং Type 2 ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। বিশ্বের 14.5 কোটি ডায়াবেটিস রোগীর মধ্যে 2/3 বাস করেন শহরে। এছাড়া পাশ্চাত্যের শহরভিত্তিক জীবন ব্যবস্থার কারণে নানা ধরনের নতুন রোগ দেখা দিচ্ছে।
ইরানের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইয়েদ মাসুদ নাবাবির মতে, মাল্টিপল স্ক্লেরোসিস বা MS রোগ হচ্ছে শহুরে রোগ। এটি বর্তমান আধুনিক সমাজের জীবনাচারের ফসল। এর কারণ হল মানুষের জীবন প্রণালী যত বেশি আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে এবং শিল্প ও প্রযুক্তির ব্যবহার বাড়ছে, মানসিক চাপ, উদ্বেগ ও উৎকণ্ঠা তত বাড়ছে, মানসিক ক্লান্তিও বাড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে এটা বাড়তেই থাকবে, মানসিক দিক থেকে আরও বেশি জটিল অবস্থার সম্মুখীন হবে মানুষ। বিষণ্নতা হচ্ছে বর্তমান আধুনিক বিশ্বের সবচেয়ে সাধারণ একটি মানসিক সমস্যা। এ কারণে 2017 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বিষণ্নতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে। ওই বছর তাদের স্লোগান ছিল, বিষণ্ণতা মোকাবেলায় আসুন আমরা পরস্পরের সঙ্গে কথা বলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের 30 কোটি মানুষ বিষণ্ণতায় ভুগছে। এসব রোগীর বেশিরভাগই বাস করেন পাশ্চাত্যে। 2005 থেকে 2015 সালের মধ্যে এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে 18%। এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিষণ্ণতার কারণে ক্ষতি হচ্ছে $1 ট্রিলিয়ন।
আগামী কয়েক দশকের মধ্যে মানসিক সমস্যা বিশ্বের বিভিন্ন দেশের প্রধান সমস্যা হিসেবে দেখা দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোতে যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক সমস্যা ও সামাজিক বৈষম্যের কারণে মানুষের মধ্যে বিষণ্ণতা বাড়ছে, আর উন্নত দেশগুলোতে বাড়ছে তাদের লাইফ স্টাইলের কারণে। শিল্পোন্নত দেশগুলোতে শহরে মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, আর যে কোনো শহরের একটি বৈশিষ্ট্য হল ছোট্ট স্থানে বেশি মানুষের বাস। মানুষের এই ভিড় বিষণ্ণতার একটা বড় কারণ। এছাড়া রয়েছে মদের ব্যবহার। পাশ্চাত্যের জীবন ব্যবস্থায় মদ পানের প্রবণতা বাড়ছে। এছাড়া সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে শহুরে জীবনে। এই সমস্যা গোটা মানব সমাজেরই ক্ষতি সাধন করছে। সামাজিক যোগাযোগ হ্রাসের প্রবণতা পাশ্চাত্যে এতটাই বাড়ছে যে এটাকে তারা এখন স্বাভাবিক বিষয় হিসেবে নিচ্ছে।
উদাহরণ হিসেবে বলা যায়, পাশ্চাত্যে একই অ্যাপার্টমেন্টে বাস করেও অনেকেই তার পাশের ফ্ল্যাটের বাসিন্দার নামটা পর্যন্ত জানে না। পাবলিক যানবাহনে চলার সময় মানুষ পাশাপাশি বসলেও তাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ স্থাপিত হয় না, সালাম বিনিময় হয় না, কেউ কাউকে অভিবাদন জানায় না। যে যার মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে সেখানে এরই মধ্যে মানুষের আচার আচরণে যন্ত্রের প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়। সবাই যেন রোবটের মতো হয়ে যাচ্ছে। এটা ঠিক যে নতুন প্রযুক্তি মানুষের পরস্পরের মধ্যে যোগাযোগের সুযোগ সহজ করেছে, একে অপরকে খুব সহজেই বার্তা দিতে পারছে, কিন্তু এসব বার্তাও যেন যন্ত্রের মতোই আবেগ অনুভূতিবিহীন। আসলে আবেগ ও ভালোবাসা মাখা সম্পর্ক এবং যোগাযোগ কেবল তখনই সম্ভব যখন মানুষ সামনাসামনি বসে কথা বলেন, ভাব বিনিময় করেন।
মানুষ এখন তার প্রতিদিনের একটা বড় অংশই কারখানা, কোম্পানি বা অফিসে কাটাচ্ছেন এবং প্রতিদিন একই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছেন। একঘেয়ে কাজ করে যখন একজন ব্যক্তি ঘরে ফেরেন তখন তিনি থাকেন ক্লান্ত, আর কিছুই তখন তার ভালো লাগে না। পরিবারের সদস্যদের সঙ্গে আবেগ ভালোবাসার সম্পর্ক সুদৃঢ় করার ধৈর্য তিনি হারিয়ে ফেলেন, ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনের দূরত্ব কমে না, বরং বাড়তেই থাকে। পাশ্চাত্যে এ সমস্যা ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর আমরা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই আলোচনার প্রথম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইউরোপে বাড়ছে ইসলামোফোবিয়া তথা ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষ। ইসলামোফোবিয়া বলতে বোঝানো হয় ইসলাম সম্পর্কে অযৌক্তিক ভয় বা আতঙ্ক কিংবা পরিকল্পিত বিদ্বেষ। 2022 সালে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর মতো পরিকল্পিত কিছু ঘটনা ছিল এইসব তৎপরতার ন্যাক্কারজনক দৃষ্টান্ত। বিখ্যাত সমাজবিজ্ঞানী বফম্যান এর মতে ইসলাম আতঙ্ক ছড়ানোর তৎপরতা হচ্ছে ইসলাম ধর্ম ও এই ধর্মের মহাগ্রন্থ কোরআন ও ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং এই ধর্মের সংস্কৃতি, ইসলামের জীবনধারা, ইসলামী আচার আচরণ ও ইসলামদের ইসলামী চেতনা সমৃদ্ধ আচার আচরণ সম্পর্কে অসুস্থতা সুলভ আতঙ্ক। ইউরোপে ইসলামোফোবিয়া তথা ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষ নতুন কোনো ঘটনা নয়। বিংশ শতকেই পাশ্চাত্যে বস্তুবাদী মতাদর্শগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে ইউরোপের অনেক মানুষ যখন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছিল তখনই শুরু হয় ইসলামোফোবিয়া বা ইসলাম আতঙ্ক ছড়ানোর কাজ।
অনেক পশ্চিমা রাজনীতিবিদ ও সরকার ইসলাম আতঙ্ক ছড়ানোর ব্যাপারে এই অজুহাত দেখান যে মুসলমানরা কোনো কোনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য আদায়ের জন্য ইসলাম ধর্মকে ব্যবহার করছে এবং এর ফলে পাশ্চাত্যের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে রয়েছে। আর এই অজুহাতেরই দোহাই দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোও ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নানা ধরনের নেতিবাচক ধারণা তুলে ধরছে, ফলে পশ্চিমা সমাজগুলোতে বাড়ছে ইসলাম আতঙ্ক ছড়ানোর তৎপরতা। ইউরোপের দেশগুলোতে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায়ও পশ্চিমা সরকারগুলো ইসলাম আতঙ্ক ছড়ানো ও ইসলাম বিদ্বেষী তৎপরতা বাড়িয়ে দিয়েছে। মোটামুটি সামগ্রিক এক হিসাব অনুযায়ী বর্তমানে ফ্রান্সে প্রায় 50 লাখ মুসলমান, জার্মানিতে 40 লাখেরও বেশি, ব্রিটেনে প্রায় 30 লাখ ও ইতালিতে প্রায় 20 লাখ মুসলমান বসবাস করছেন। 90-এর দশকে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের ধারা শুরু হয় এবং 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
১৯৯৪ সাল থেকে 2004 সাল পর্যন্ত সময়ে পরিচালিত নানা সমীক্ষা ও রিপোর্টে দেখা যায় ইউরোপে মুসলমানদের সম্পর্কে বেশ নেতিবাচক ছবি তুলে ধরা হয়েছে এবং তাদেরকে পশ্চিমা আত্মপরিচিতি ও মূল্যবোধগুলোর জন্য হুমকি বলে প্রচার করা হচ্ছে। অন্যদিকে ইউরোপের মুসলমানরা এবং বৈষম্য বিরোধী নানা গ্রুপ এ ধরনের তৎপরতাকে ইসলাম আতঙ্ক ছড়ানোর তৎপরতা হিসেবে সবসময় নিন্দা জানিয়ে আসছে। ইউরোপে নানা ধরনের ইসলামোফোবিয়া লক্ষ্য করা যায়, যেমন বহিরাগত ভাড়াটে লোকদের মাধ্যমে বিকৃত ইসলাম প্রচার করে ইসলামের বিকৃত সে চেহারা বড় করে তুলে ধরা হয়, আর এভাবে মুসলমানদের সম্পর্কে ইউরোপীয়দের মধ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। এছাড়াও ইসলাম সম্পর্কে নানা ভুল ও ভুয়া মতবাদ, যেমন ওয়াহাবি মতবাদ সহ নানা কুপ্রথার বিষয়ে তথ্য প্রচার করেও ইসলাম আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমা গণমাধ্যম। ইসলামী বিধানের চরমপন্থী ব্যাখ্যা দিয়ে যারা সহিংসতায় জড়িত তারাও ইউরোপের মুসলমানদের জন্য নেতিবাচক প্রভাব তৈরি করছে এবং এদেরকে দেখিয়েও ইসলাম সম্পর্কে নেতিবাচক বক্তব্য প্রচার করছে ইসলাম বিদ্বেষী মহল।
ইসলামের বিরুদ্ধে ইউরোপের কোনো কোনো রাজনৈতিক মহল ও সরকারগুলোর আরেকটি সুপরিকল্পিত তৎপরতা হল খ্রিস্টানরা যাতে এ ধর্মের সৌন্দর্যে আকৃষ্ট হতে না পারে সেজন্য মুসলমানদের মধ্যেই এ ধর্ম সম্পর্কে নানা সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্ব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আর এ ধরনের কাজ করা হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও ঔপনিবেশিক নানা স্বার্থ রক্ষার তাগিদে। যেমন সুপরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে তারা প্রচার করছে যে মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী, আবার কখনো এটাও বলছে যে মহানবীর সুন্নাত বা প্রথাগুলো এবং নানা বিষয়ে ইসলামী বিধিবিধান ও চলমান রীতিগুলো অজ্ঞতাসুলভ প্রথাগুলো থেকে উচ্চারিত। ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ঘৃণা ছড়ানোর জন্যই তারা এসব কাজ করছে।
ইসলাম ও মুসলমানদের বিষয়ে ভুল ধারণার কারণেও অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অনেক মুসলমান ইসলাম আতঙ্ক ছড়াচ্ছে। এদের মধ্যে রয়েছে এক শ্রেণীর অসতর্ক লেখক ও গবেষক। ইউরোপের নানা দল ও সরকার সুপরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়ায় ইসলাম আতঙ্ক ছড়াচ্ছে। তাদের এমন তৎপরতার দৃষ্টান্ত হল হিজাবের উপর নিষেধাজ্ঞা। কখনো কখনো সরাসরি নিষেধাজ্ঞার ঘোষণা না দেয়া হলেও এ ধরনের দল বা সরকারের চাপের মুখে মুসলমানদের অধিকার লঙ্ঘনের বিষয় ও তাদের উপর নানা ধরনের বৈষম্য আরোপ অলিখিত আইনের রূপ নেয়। অন্যদিকে ইউরোপের কোনো কোনো দল ও সংস্থা বা সংগঠন, বিশেষ করে উগ্র ডানপন্থী দলগুলো নানা সংগঠন বা জোট ও দল গঠন করে এবং নানা ধরনের গণমাধ্যমকে কাজে লাগিয়ে ইসলাম আতঙ্ক ছড়ানোর বিচিত্র নেটওয়ার্ক গড়ে তুলছে। এ ধরনের কয়েকটি দল হল ব্রিটিশ ন্যাশনাল পার্টি বা বিএনপি, জিহাদ বিরোধী আন্দোলন, ইংলিশ ডিফেন্স লীগ ইত্যাদি। জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও সুইডেন সহ ইউরোপের বহু দেশে ছড়িয়ে রয়েছে এ ধরনের দল বা সংগঠন। তারা মুসলমান ও ইসলাম বিরোধী বিষয়ে ঐক্যবদ্ধভাবে তৎপরতা চালিয়ে থাকে।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়ানোর এইসব অবস্থা থেকে বোঝা যায় এই মহাদেশের অনেক রাজনীতিবিদ ও সরকার ইসলামের প্রতি গভীর বিদ্বেষ রাখেন এবং ইসলাম ধর্ম ছড়িয়ে পড়তে থাকায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আর তাই তারা ইসলাম ও মুসলমানদের যত বেশি সম্ভব দুর্বল করার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো শ্রোতা ভাই বোনেরা, ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরগুলোতে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের মতামত ও পরামর্শ জানতেও ভুলবেন না।
সুস্থ পরিবার, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা পরিবারের সুস্থতা রক্ষায় মাছ কিংবা জলজ খাদ্যপণ্যের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব এবং তার ইতিবাচকতা নিয়ে। বিশ্বব্যাপী আজ একটি বিষয় বেশ ভাবিয়ে তোলার মতো, তা হল বহু সমাজেই লক্ষ্য করা যাচ্ছে পরিবারের ভিত কেমন যেন নড়বড়ে হয়ে উঠেছে। আগের সেই মজবুত ভিতটা যেন নেই আর, এমনকি তালাকের পরিমাণও এখন ভয়াবহ রকমে বেড়ে গেছে এবং প্রতিনিয়তই বাড়ছে।
পরিবার বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা তো একটি পরিবারকে বাইরে থেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়ই, এর বাইরেও নৈতিক এবং আচরণগত সমস্যা রয়েছে যা একটি পরিবারকে ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। পরিবারের প্রতি ভালোবাসা কিংবা সম্পৃক্ততা ধীরে ধীরে কমে যায় এবং তার জায়গা দখল করে নেয় দুঃখ, কষ্ট আর উদ্বেগ উৎকণ্ঠা। এর ফলে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধের পরিবর্তে বিচিত্র বিরক্তি ও কষ্ট জায়গা করে নেয়। এ নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব আজকে আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল। যে বিষয়গুলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কে চিড় ধরায় কিংবা হুমকির কারণ হয়ে ওঠে, তার মধ্যে একটি হল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান নষ্ট হয়ে যাওয়া কিংবা মর্যাদা বোধ না থাকা। আকত কিংবা বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী হয়ে ওঠে পরস্পরের জন্য সবচেয়ে কাছের মানুষ, সেটা ভালোবাসার দিক থেকেই হোক কিংবা আত্মিক সম্পর্কের দিক থেকেই হোক। সন্দেহ নেই যে স্বামী স্ত্রীর প্রতি পারস্পরিক দয়া, মমত্ববোধ এবং সম্মান অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। দুঃখজনকভাবে আজকাল তরুণ দম্পতিদের অনেকের মধ্যেই এমন আচরণ লক্ষ্য করা যাচ্ছে যা থেকে বোঝা যায় স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হবার খানিক পরেই তাদের মধ্যকার বন্ধুত্ব, আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেক সময় এমন সব শব্দ বা বাক্য ব্যবহার করা হয় যা মোটেই শোভন নয়। স্বামী স্ত্রী একজন আরেকজনকে অন্যদের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে। একবারও চিন্তা করে দেখে না যে এই তাচ্ছিল্যপূর্ণ অভিব্যক্তি তার জীবনসাথীর অন্তরাত্মায় কীরকম নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এই প্রতিক্রিয়ার পরিণতি কিন্তু প্রত্যাশিত নয় কারো জন্যই, যেখানে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক হবে দ্বিধাহীন বিশ্বাসের, নিরানন্দ ভালোবাসার, পরস্পরের প্রতি আস্থার। সেখানে এ ধরনের তাচ্ছিল্যপূর্ণ আচরণের ফলে প্রেম ভালোবাসাহীন পরিণতি ছাড়া আর কি ফল হতে পারে, এ নিয়ে আমরা আরও কিছু কথা বলব ইনশাল্লাহ। চলুন আসরের এ পর্যায়ে খানিক মিউজিক বিরতি দেওয়া যাক।
স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ ভাষার ব্যবহার করলে কি পরিণতি হতে পারে সে ব্যাপারে বলছিলাম আমরা। এবার বিপরীতটা বলার চেষ্টা করি। এমনিতেই ভালোবাসার দাবি হচ্ছে পরস্পরকে শ্রদ্ধা করা, সম্মান করা। এই শ্রদ্ধা সম্মান উভয়ের প্রতি থাকলে স্বাভাবিকভাবেই দুপক্ষের কথাবার্তায় আচার আচরণের ওপর তার প্রভাব পড়বে। সুতরাং পরস্পরের প্রতি মায়া মমতা, প্রেম এবং ভালোবাসা বৃদ্ধি পাবে, সব মিলিয়ে দাম্পত্য জীবনটা উপভোগ্য হয়ে উঠবে। তো কিভাবে স্বামী বা স্ত্রী পরস্পরকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে? উত্তরটা হলো সুন্দর কথাবার্তা ও আচরণের মাধ্যমে।
এই আচরণ বা সুন্দর কথাবার্তা বলতে কি বোঝায়? তেমন কিছুই না। কথা বলার সময় পরস্পরকে শ্রদ্ধা করে সম্মান দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না কিংবা এমন কোনো শব্দ ব্যবহার করা ঠিক হবে না যার মাধ্যমে বোঝা যায় দোষ খোঁজার চেষ্টা হচ্ছে। কোনোভাবেই পরস্পরের দোষ ত্রুটি তুলে ধরে কথা বলা ঠিক নয়, তাতে বিশ্বাস ও আস্থা নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সম্মান ও ভালোবাসা কমে যেতে থাকে। স্বামী স্ত্রীকে হতে হবে পরস্পরের কথার উত্তম শ্রোতা। সবচেয়ে সুন্দর শব্দ প্রয়োগ করে পরস্পরের সঙ্গে কথা বলতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। পরস্পরকে আদেশ নিষেধ করাটাও আন্তরিক সম্পর্কে চির ধরাতে পারে। সংসারে কেউ কারো সেবক নয়, বরং পরস্পর পরস্পরের সহযোগী, এটা মাথায় রাখতে হবে।
বলছিলাম সংসারে কেউ কারো সেবক নয়, বরং পরস্পর পরস্পরের সহযোগী, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভুল ত্রুটিগুলো উপেক্ষা করে পরস্পরের ভালো ও সুন্দর দিকগুলো তুলে ধরতে হবে। সকল ক্ষেত্রে এবং সবসময় পরস্পরের আবেগ বা মনের অবস্থাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা পরিবারেই হোক কিংবা আত্মীয় স্বজনের মাঝেই হোক। একইভাবে একজনের অনুপস্থিতিতে আরেকজন যেন অপরের কাছে স্বামী বা স্ত্রীর ভুল ত্রুটি নিয়ে গল্প না করে, কোনো রকম গোপন বিষয় যেন ফাঁস করে না দেয়, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব সহজেই স্বামী স্ত্রীর সম্মানহানি ঘটায় আর এটা চলতে থাকলে ভালোবাসার অপমৃত্যু ঘটে। মনে রাখতে হবে প্রতিটি মানুষেরই কোনো না কোনো দুর্বল দিক রয়েছে, সেটাকে বড় করে দেখলে সর্বনাশ হয়ে যাবে দাম্পত্য জীবনের।
সুতরাং স্বামী স্ত্রী যদি পরস্পরকে মূল্য দিয়ে, সম্মান দিয়ে কথা বলে, আচরণ করে, তাহলে কতই না মঙ্গল। কোনো একটি দায়িত্ব পালন করলে কিংবা সহযোগিতা করলে পরস্পরের প্রশংসা করা উচিত। ধন্যবাদ দেওয়া হলে মনে করা হবে তার কাজের প্রশংসা করা হয়েছে এবং এর ফলে পারস্পরিক প্রীতি ও ভালোবাসা দৃঢ় হবে। পরস্পরের চিন্তা চেতনার সম্পর্কে নিবিড়ভাবে জানার চেষ্টা করা ভালো, মানে হলো পরস্পরকে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। তাহলে চরম প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতেও কিংবা মতানৈক্যপূর্ণ অবস্থাতেও পরস্পরের সমালোচনা থেকে বিরত থাকার পথ সৃষ্টি হবে, আর সেটাই হবে ভালোবাসার নিদর্শন। রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিয়ে করে তাদের উচিত পরস্পরকে শ্রদ্ধা ও সম্মান করা।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কথা হবে আবারও পরবর্তী আসরে।
Tehran-ը խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։